নমস্কার, শুরু করছি আপনার প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। জীবনবাণীর সকল শ্রোতা বন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর কেমন আছেন বন্ধু? আশা করি নিশ্চয়ই ভালো। আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় খুন, ডাকাতি, ব্যভিচার এবং আরও দুর্বিষহ দুঃখজনক ঘটনা। কিন্তু কেন মানুষের প্রতি মানুষের নেই কোনো সম্মান, নেই ভালোবাসা, নেই কোনো সহানুভূতি? মানুষ এক অসহনীয় পরিস্থিতির মধ্যে বাস করছে। এর মধ্যে আমার আপনার কি কোনো দায়িত্ব নেই? তাহলে শুনতে থাকুন আজকের আলোচনা, যার দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারি। তাহলে শুনুন জীবনবাণীর আজকের আলোচনা।
She
প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাতে থাকেন। ঈশ্বরের প্রতি প্রেম না থাকলে আমরা কাউকে প্রেম করতে বা ভালোবাসতে পারি না, আর এই প্রেমের অভাবে পৃথিবীতে নেমে এসেছে অরাজকতা। তাই প্রিয় বন্ধু, আসুন না আমরা প্রত্যেকে ঈশ্বরের প্রেমেতে অবস্থান করি, আর এই সম্পর্কে প্রকাশিত বাক্য কি বলে তা শুনি।
তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে যোহনের নিকটে প্রকাশিত বাক্য নিয়ে আলোচনা করছি। আজকের 8 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা গত অনুষ্ঠানে পর্যন্ত 7 অধ্যায় ঈশ্বরের দাসগণের মুদ্রাঙ্ক এবং স্বর্গীয় সুখের বর্ণনা নিয়ে ধ্যান করেছি। এই 8 অধ্যায় আমরা সপ্তম মুদ্রাটি খুলতে দেখি। আমাদের নিশ্চয় মনে আছে 6 অধ্যায় আমরা সপ্তম মুদ্রার 6 পর্যন্ত খোলা দেখেছিলাম, আর এই সপ্তম মুদ্রাটা আমরা খুলতে দেখি 8 অধ্যায়, যা আমাদেরকে সপ্ত দূতের সপ্ত তুরিবাদনের সঙ্গে পরিচিত করে। এই অধ্যায় সপ্ত তুরি, সপ্ত মুদ্রা, সপ্ত ব্যক্তিত্ব, সপ্ত ক্রোধের পাত্র সকলই একই সময়কালীন হলেও ভিন্ন দৃষ্টিকোণ হতে দেখার বিষয়। আমরা প্রথমত দেখব যে সপ্ত মুদ্রায় বিচার পরিলক্ষিত হয়, যা অপরিবর্তিত পাপীদের উপরে বর্ষিত হবে। প্রথম মুদ্রায় শ্বেত অশ্বে আরোহী মিথ্যা শান্তির বিষয়, যার বিষয় প্রথম থিসলোনিকে 5 অধ্যায় 3 পদে পাই। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। সপ্ত মুদ্রায় প্রদর্শিত বিচার মানুষের স্বেচ্ছাচারী ক্রিয়াকলাপের প্রতিফল। দ্বিতীয় মুদ্রাটি যুদ্ধার্থে লোহিত অশ্বে আরোহীর বিষয়। যুদ্ধ কেন আসে? মানুষের হৃদয় যুদ্ধের প্রবৃত্তি থেকে থাকে। অনেকেই মনে করে যে মানুষের মধ্যে হতে যদি অস্ত্রশস্ত্র নিয়ে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই জগতে শান্তি আসবে। কিন্তু আমার কথা হলো, প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি শান্তি চান তবে যুদ্ধ হতে মুক্ত হওয়ার আগে আপনার হৃদয় বা মনের পরিবর্তন ঘটান। মন হতে অন্ধকার চিন্তা সকল দূর করুন, তবেই দেখবেন শান্তি আসবে। প্রত্যেক মানুষ যদি এমন হৃদয় নিয়ে জীবনে চলেন তবে কেন শান্তি আসবে না? প্রকৃত যুদ্ধ থাকে মানুষের অন্তরে। আমরা দেখব আরো আলোচনার বিষয় বসে, তার আগে আসুন আমরা ঈশ্বরের সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই আরেকটি বার, কারণ তুমি আমাদেরকে তোমার দয়ায়, তোমার করুণা এবং প্রেমেতে আবদ্ধ করেছ। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদেরকে তোমার নিগূঢ় বিষয় সকল প্রকাশ করে চলেছ। আজকের বিশেষ করে প্রার্থনা করি তোমার বাক্য তোমার আত্মা দ্বারা আমাদের মাঝে প্রকাশ করো, যেন প্রভু তোমার বাক্য অনুযায়ী আমরা তোমার পথে চলতে পারি। আজকের দিনে প্রার্থনা করি বিশেষ করে যারা বিভিন্ন অনাথ আশ্রমে রয়েছেন ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের প্রতি তুমি দয়া করো এবং আশীর্বাদ করো। তারা তাদের পিতামাতাকে হারিয়েছে, কিন্তু তুমি যে তাদের পিতামাতা ও প্রভু ও কর্তা তা যেন বুঝতে পারে, তুমি তাদের জীবনে বন্ধু, তুমি সর্বে সর্বা তা যেন উপলব্ধি করতে পারে। যারা সেই সমস্ত সংস্থাগুলি চালাচ্ছেন তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে ধৈর্য দিও, শক্তি দিও, তোমার প্রেমে আবদ্ধ রেখো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে প্রকাশিত বাক্য তার 8 অধ্যায় থেকে আলোচনা করছি। আমরা বিশেষ করে 8 অধ্যায় আমরা সপ্ত তুরির মধ্যে দেখতে পাব ঈশ্বরের প্রত্যক্ষ কার্যাবলীর মাধ্যমে বিচার। তৃতীয়ত আমরা দেখি যে সপ্ত ব্যক্তির অথবা তার সম্মুখীন হতে দেখতে পাই ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের যুদ্ধের প্রতিফলের মাধ্যমে বিচার। শয়তান এমন সময়ে প্রকাশিত হবে। চতুর্থত সপ্ত ক্রোধের পাত্রের মধ্যে মহাক্লেশের সেই চূড়ান্ত অবস্থা আমরা দেখতে পাই। মানুষ ও শয়তানের বিরোধিতা বশত ঈশ্বর যে বিচার আনবেন সে বিষয় ঈশ্বরের প্রত্যক্ষ কার্যাবলীর প্রকাশ আমরা দেখতে পাই। এই অংশটার মধ্যে কিছু প্রতীকও ব্যবহৃত হয়েছে। প্রতীক মানেই তার বাস্তব রূপ অবশ্যই আছে। একটু ধ্যান সহকারে পাঠ করলে বুঝতে পারবেন যে পুরাতন নিয়মের যুগে মসির সময় মিশরে যে সপ্ত আঘাত এসেছিল তার সঙ্গে এই সপ্ত তুরিধ্বনি সহ বিচারের তুলনা লক্ষ্য করাই বিষয়। মসির সমকালীন বিচারমূলক শাস্তিগুলো আক্ষরিকভাবে সফল হয়েছিল, আর মহাক্লেশকালেও শাস্তিগুলো আক্ষরিক হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন যে প্রতীকগুলো কতকগুলো ভীতিজনক বাস্তবতাকে ইঙ্গিত করেছে। ঈশ্বরের ন্যায়বান, ন্যায়সঙ্গতভাবেই তিনি সকল কার্য করবেন। যা কিছু তিনি করবেন সকলে ন্যায়সঙ্গতভাবেই করেন। হতে পারে নম্রচিত্ত মৃদুশীল প্রভু যীশু বিচার করতে চলেছেন, এ ব্যাপারটা আপনি ঠিক পছন্দ করতে বা মেনে নিতে পারছেন না, কিন্তু একটা ভয়াবহ রূপসহ মেষশাবকের ক্রোধ এই জগতের উপরে নেমে আসবে। আপনি শুধু জানতেন যে প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, আপনার জন্য মরেছেন, তিনি পুনরুত্থিত, ঈশ্বর আপনাকে পরিত্রাণ করতে চান। আমি আনন্দিত যে আজকের এই মন্দ জগৎকে চিরস্থায়ী করে তিনি রাখছেন না, তার বিচার হবে নিরূপিত সময়। আমরা দেখি যে সপ্তমুদ্রার আমরা যা ছয় অধ্যায় শুরু করেছিলাম, সপ্তমটি খোলা হলো। সপ্তমুদ্রার আমরা বিষয় শুনি আটের অধ্যায় এক পদে লেখা আছে, 491 পৃষ্ঠা। আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন তখন স্বর্গে অর্ধ ঘটিকা পর্যন্ত নিস্তব্ধতা হইল। প্রভু যীশু খ্রিস্টকে আজও আমরা মৃদুশীল ও নম্রচিত্ত হিসাবে জেনে আসছি। আজও তিনি আমাদের জন্য ক্রোধে ধীর ও দয়াতে মহান, স্নেহশীল ও কৃপাবান, পাপ অপরাধ ক্ষমাকারী প্রেমিক ঈশ্বর রূপে কার্যরত। কিন্তু একদিন প্রকৃতই তাঁর ক্রোধের পানপাত্র এই পৃথিবীস্থ মানুষের উপরে, এই পৃথিবীর উপরে নেমে আসবে। মেষশাবকের ক্রোধ, সেই মেষশাবক যার বিষয়ে বাপ্তাযোগে যোহন বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপভার লইয়া যান। মানুষ হারিয়ে যায় তার পাপ বশত নয়, হারিয়ে যায় তাদের খ্রিস্ট যীশুর প্রতি বিমুখতা বশত, যে খ্রিস্ট যীশু তাদেরই পাপের জন্য বলিকৃত হয়েছিলেন। আমরা দেখি এই অংশে এক পবিত্র দৃশ্য। স্বর্গ মর্ত পাতালের উপরে কর্তৃত্বাধিকারী খ্রিস্ট তার অনুমতি ব্যতি রেখে কোথাও কিছু নড়চড় হয় না। দুটো পৃথক বিশেষ দলকে উদ্ধার করণার্থে মুদ্রাঙ্কিত করার সময় ওই প্রাকৃতিক দুর্ঘটনাগুলো পৃথিবীর উপরে বর্ষণের বিরাম আদেশ দিলেন। বিচারদণ্ডের কার্যকারিতার সাময়িক বিরাম বা স্বর্গীয় স্তব্ধতা লক্ষ্য করা যায়। এক ঝড়ের পূর্বে যেমন থমথমে স্তব্ধতা, সেই রকম ভাব। কিন্তু কেন এই নীরবতা? ঈশ্বরের এই ধৈর্য ক্লান্তিজনক নয়। ষষ্ঠ মুদ্রা খোলা হলে প্রকৃতি তুমুল এক আলোড়ন সহ সাড়া দিয়ে উঠল। মুহূর্তের জন্য সাহসীরা দুর্বল হয়ে পড়ে। খ্রিস্ট যীশু অনুতাপের সুযোগ প্রদান করলেন, কিন্তু মসির মাধ্যমে প্রদত্ত ঈশ্বরীয় সতর্কতাকে যেমন ফরৌন বারবার অগ্রাহ্য করেছিলেন, আঘাতের সময় সামান্য দুর্বল হয়েও পুনর্বার কঠিন হয়ে পড়েছিলেন, তেমনি মানুষ ঈশ্বরের চেতনা প্রদানে সামান্য দুর্বল হয়ে পড়লেও পুনর্বার কঠিন হয়ে বলে, এ তো প্রকৃতির নিয়মে ঘটে চলেছে, ঈশ্বরীয় কার্যকলাপ নয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন দয়া অনুগ্রহতে বিচার দণ্ড এসে পৌঁছাতে ঈশ্বরের পদক্ষেপগুলো ধীর, অনিচ্ছুক ও পরিমিত। তার কারণ হল তিনি ক্রোধে ধীর, বিচার দণ্ড হল তার এক আশ্চর্য ক্রিয়া সম্পাদন। যিশয় ভাববাদীর পুস্তকে 28:21 পাই, বস্তুত সদাপ্রভু উঠিবেন যেমন পরাশিম পর্বতে উঠিয়াছিলেন, তিনি ক্রোধ করিবেন যেমন কিবিয়নের তলভূমিতে করিয়াছিলেন, এইরূপে তিনি আপন কার্য, আপন অসম্ভব কার্য সিদ্ধ করিবেন, আপন ব্যাপার, আপন বিজাতীয় ব্যাপার সম্পন্ন করিবেন। আবার লক্ষ্য করি যিহিস্কেল ভাববাদী পুস্তক 18:32, কারণ যে মরে তাহার মরণে আমার কিছুই সন্তোষ নাই, ইয়া প্রভু সদাপ্রভু বলেন, অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। ঈশ্বরেতে এটি আশ্চর্য বিষয় যে তিনি বিচার করেন, তিনি প্রেমের ঈশ্বর, তবু তিনি তার সৃষ্টির বিচার করেন। আলোচ্য অংশে এই নীরবতা বা নিস্তব্ধতা ঈশ্বরের সেই অনুগ্রহশীল মনে হতে বিচার প্রদানে রত মনে পরিবর্তনকে প্রকাশ করে। ঈশ্বর আজ অপেক্ষা করে চলেছেন। আপনি যদি এখনও তাঁর কাছে না এসে থাকেন, তবে জেনে রাখুন যে তিনি আজও আমার আপনার জন্য অপেক্ষা করছেন। তাঁর কাছে আসুন, কেননা তিনিই সে মহান ত্রাণকর্তা ও মুক্তিদাতা। আমরা দেখি বিশেষ করে দুই পদে লেখা আছে, পরে আমি সেই সপ্ত দূতকে দেখিলাম যাহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকেন, তাহাদেরকে সপ্ত তুরি দত্ত হইল। এক বিশেষ দল হিসাবে এই সপ্ত দূত আমাদের কাছে পরিচিত। স্বর্গদূতেরা তাদের সেবা ও তাদের কার্যানুসারে বিভিন্ন শ্রেণীভুক্ত হয়। ইসরায়েল জাতির জন্য সপ্ত তুরির বিশেষ অর্থ লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে পুরাতন নিয়মের বিষয় জানা বিশেষ আমাদের প্রয়োজন। বাইবেলের পুরাতন নিয়মেই গণনা পুস্তকে মোশির মাধ্যমে ঈশ্বরের প্রদত্ত দুটি রৌপ্য নির্মিত তুরির গঠনের জন্য নির্দেশ দেখা যায়। দুই সংখ্যাটা সাক্ষ্যকে ইঙ্গিত করে। বিভিন্ন সময় ঈশ্বর জানিয়েছেন যে দুজন সাক্ষীর উপস্থিতিতে একটা বিষয় স্থিরীকৃত হয়, আর ওই দুটো তুরি প্রান্তরে ইসরায়েল সন্তানদেরকে যাত্রাকালে দুভাবে ব্যবহৃত হতো, জনগণকে একত্রিত করার উদ্দেশ্যে এবং প্রান্তরে যাত্রা শুরু করার উদ্দেশ্যে ব্যবহৃত হতো। আসুন অংশটা একটু পড়ি। আমরা বাইবেলের পুরাতন নিয়মে রয়েছে সেটা গণনা পুস্তক তার দশের অধ্যায় দুই পদে। এখানে লেখা আছে, পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি দুইটি রৌপ্যময় তুরি নির্মাণ করো, পিটানো রৌপ্যে তাহা নির্মাণ করো। তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলে যাত্রার জন্য ব্যবহার করিবে। ইসরায়েল সন্তানগণ দেশে প্রবেশ করলে দুটো উদ্দেশ্যে তুরি ব্যবহৃত হয়েছিল। আসুন লক্ষ্য করি পবিত্র শাস্ত্র হতেই গণনা পুস্তক তার দশের অধ্যায় নয় এবং দশ পদ। আর যে সময় তোমরা আপন দেশে তোমাদের ক্লেশদায়ক বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবে, তৎকালে এই তুরিতে রণবাদ্য বাজাইবে, তাহাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদিগকে স্মরণ করা যাইবে ও তোমরা আপনাদের শত্রুগণ হইতে নিস্তার পাইবে। আর তোমাদের আনন্দের দিনে, পর্বদিনে ও মাসারম্ভে তোমাদের হোমের ও তোমাদের মঙ্গলার্থক বলিদানের উপলক্ষে তোমরা সেই তুরি বাজাইবে, তাহাতে তাহা তোমাদের ঈশ্বরের সম্মুখে তোমাদের স্মরণার্থক হইবে, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। এক এক তুরি আমরা দেখি। একক তুরির প্রান্তযাত্রায় অধ্যক্ষদের একত্রিত করার উদ্দেশ্যেও বাজানো হতো। সে বিষয়ে আমরা পাই বাইবেলে পুরাতন নিয়মে গণনা পুস্তক তার দশের অধ্যায় চার পদে। কিন্তু একটি তুরি বাজানো হইলে অধ্যক্ষগণ, ইসরায়েলের সহস্রপতিগণ তোমার নিকটে একত্র হইবে। এই বিশেষ এক দলকে একত্রিত করার উদ্দেশ্যে আরও একবার সেই একক তুরি বাদনের বিষয়, যা শেষ তুরিধ্বনি হিসাবে উল্লেখিত, সেটির বিষয়ে আমরা দেখি প্রেরিত পৌল কি বলেছেন প্রথম করিন্থীয় তার পনেরো অধ্যায় একান্ন এবং বাহান্ন পদে। দেখো, আমি তোমাদিওকে এক নিগূঢ় তত্ত্ব বলিব, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব, এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরিধ্বনিতে হইব, কারণ তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। দুর্ভাগ্যবশত অনেকেই মনে করেন এ প্রথম করিন্থীয় তার পনেরো অধ্যায় শেষ তুরিধ্বনি হল প্রকাশিত বাক্যের সপ্তম তুরিধ্বনি, কিন্তু আদৌ উভয়ের মধ্যে তেমন সম্পর্ক নেই। আবার প্রেরিত পৌলের কাছে ঈশ্বরীয় প্রকাশটি স্মরণ করি, যা প্রথম থেসালোনিকে তার চারের অধ্যায় ষোলো পদে পাই, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। এখন প্রকাশিত বাক্য তার একের অধ্যায় দশ পদটা আমরা লক্ষ্য করি, আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবত এক মহারব শুনিলাম, পৃথিবীতে প্রভু যীশুর মনোনীতগণ প্রভুর তুরিধ্বনিবত শব্দে ঊর্ধ্বে নিত হবে। সেই সময় ঘটবে শেষ তুরিধ্বনি। কিন্তু পুরাতন নিয়মে ইসরায়েল সন্তানদের মধ্যতে অধ্যক্ষ ও সহস্রপতিগণকে একত্র করার উদ্দেশ্যে একটা তুরিবাদন হতো, প্রান্তরে ইসরায়েল সন্তানদের যাত্রার বিষয় এটা নয়। একটা তুরিবাদন প্রান্তরে বা মরুভূমিতে ইসরায়েল সন্তানদের যাত্রা এবং প্রত্যেকটি ভাগের চালনাকে প্রকাশ করে। ক্ষেত্রগুলো চারটে ভাগে বিভক্ত ছিল আর প্রত্যেক ভাগে তিনটে করে গোত্র ছিল। এই চারটে ভাগ বা চারটে দল সমাগম তাম্বুর চার কোণে থাকত। এ ব্যতিরেকেও লেবি গোত্রের তিনটে পরিবার যথা কহাত, গর্ষন ও মরারি সমাগম তাম্বুর সমস্ত আসবাবপত্র গ্রহণ করত। অতএব দেখা যাচ্ছে চার ও তিন মিশে মোট সাতটা দল প্রস্তুত হল। ইসরায়েলের অগ্রগতির জন্য হতো সাতটা তুরিধ্বনি। প্রথম বাদনে কহাতীয়গণ নিয়ম সিন্ধুক সহ যাত্রা করত, পরে জিহুদা গোত্র, অপর দুটি গোত্র সহ জিহুদা নামাঙ্কিত পতাকা ধারণপূর্বক দ্বিতীয় তুরিবাদনের সঙ্গে যাত্রা করত। এইভাবে সমগ্র ইসরায়েল জাতি তাদের যাত্রা করত। প্রত্যেক দল নিজ নিজ স্থান অনুসারে শিবির প্রস্তুত করত। কোনো বিশৃঙ্খলা ভাব তাদের মধ্যে ছিল না। সাধু পৌলের মতে মণ্ডলীতে সকলই সুচারু ও শৃঙ্খলাপন্নভাবে হওয়া উচিত। এ হল ঈশ্বর অভিপ্রেত। মণ্ডলী যেন প্রান্তরে ইসরায়েলদের শৃঙ্খলাপন্ন যাত্রার মতোই এই পৃথিবীতে যাত্রা করে। কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হল ইসরায়েল সন্তানদের যাত্রাতে প্রয়োজন হতো সপ্ত তুরির। প্রকাশিত বাক্যে সপ্ত তুরি কণানের উদ্দেশ্যে ইসরায়েল সন্তানদের যাত্রার এক সুনির্দিষ্ট যথার্থ ফলাফলের মতোই ফলাফল রয়েছে। প্রান্তর যাত্রায় ইসরায়েল সন্তানদের উদ্দেশ্যে সেই সপ্ত তুরির মতোই আসছে মহাক্লেশের সময় সপ্ত তুরির পূর্ণতা। সপ্তম তুরির পরে ইসরায়েলকে ঈশ্বরের দ্বারা সুরক্ষিত রূপে পরে আমরা দেখতে পাব। জিরিয়নগর জয়ের ক্ষেত্রে যেমন ইসরায়েল সন্তানদের তুরি ব্যবহৃত হয়েছিল, তেমনি মহাক্লেশের সময় ঈশ্বরের সেই পার্থিব বিরোধী শক্তি জিরিয় প্রাচীরের মতোই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। প্রভু যীশু পরিশেষে শয়তানের শক্তিকে পরাজিত করে স্বরাজ্য প্রতিষ্ঠা করবেন এই পৃথিবীতে। তখনই সুপ্রতিষ্ঠিত হবে সহস্র বৎসর শান্তিরাজত্ব। অতএব এই পুস্তকটি হল আমাদের ঈশ্বরের জন্য জয়ের তুরিধ্বনি বিষয়ক পুস্তক, যার শেষে আছে হালেলুয়া ধ্বনি, আর আপনিও আমি সেই গানটি করার জন্য এই জগতে প্রস্তুত নিয়ে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ধন্যবাদ করি যে আজও ঈশ্বর আমাদেরকে সুরক্ষা করেছেন, বহন পালন করেছেন এবং তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে উৎসাহিত করে চলেছেন। আসুন আমরা তার হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। প্রভু, তোমার বাক্য কত মধুময় এবং তোমার বাক্য কত জীবনদায়ী, আমাদেরকে নতুন বিষয় জানতে সাহায্য করে। প্রভু, আমরা তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে পরিত্রাণ দান করেছো তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, এবং আমাদের জন্য অনন্ত জীবনের জন্য এক যে সুবন্দোবস্ত করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার সেই তুরিধ্বনির জন্য, যে তুরিধ্বনিতে একদিন কবরগুলো খুলে যাবে এবং যে বিশ্বাসী বেঁচে থাকবে তারা রূপান্তরিত হয়ে তোমার কাছে পৌঁছাবে। তুমি আমাদের জন্য যে প্রত্যাশা দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। আশীর্বাদ করো, তোমার উপরে নির্ভর করে এগিয়ে যেতে সাহায্য করো। তোমার হাতে আমরা সমর্পিত হই, তোমার শক্তি অনুগ্রহ আশীর্বাদ ভিক্ষা করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমেন।
মাঝি ভাই উজান বুঝি বইয়া যায়, শক্ত করে ধরো যিশু হাল রে, ওরে ও মাঝি ভাই, মাঝি ভাই উজান বুঝি বইয়া যায়, শক্ত করে ধরো যিশু হাল রে, মাঝি ভাই রে। মাঝি ভাই উজান বুঝি বইয়া যায়, শক্ত করে ধরো যিশু হাল রে। কান্ডারি ভাবনা কিছুই নাই, ওরে যিশু মোর কুলের কান্ডারি ভাবনা কিছুই নাই, ওরে ও মাঝি ভাই, ওরে ও মাঝি ভাই, মাঝি ভাই ও জান বুঝি বইয়া যায়, শক্ত করে ধরো যিশু হাল রে।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।